কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 8 মে বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ফখরুল গয়েশ্বরকে দলে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিলেন তারেক রহমান, দৈনিক যুগান্তর। সরকারের নজর বাজারে নেই, আছে লুটপাটে রিজভির অভিযোগ, দৈনিক প্রথম আলো। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, কারাগারে দগ্ধ আইনজীবীর মৃত্যু, বিচারিক তদন্তের নির্দেশ। সৌদি আরবে নারী গৃহকর্মীদের অবর্ণনীয় সেই সব দিন, দৈনিক মানবজমিন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 1382 কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, চৌকিদার মামলায় সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল গান্ধী, দৈনিক আনন্দবাজার। তোতাপাখির ভোঁতা বলিতে কান দেবেন না, মোদীকে তোপ মমতার, দৈনিক সংবাদ প্রতিদিন। দৈনিক আজকালের শিরোনাম, বিজেপিকে ভোট দিতে বলেছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জোট রাজনীতিতে টানা পড়েন ভাঙনের খেলা, এটা হলো দৈনিক মানবজমিনের একটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম। এতে বাংলাদেশে চলমান রাজনীতির একটি অবস্থা উঠে এসেছে, এ সম্পর্কে কি বলবেন আপনি?
ঐক্যফ্রন্ট আদর্শিক কোন চিন্তা চেতনা থেকে গঠন করা হয়নি, তখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এবং আমি তখনই বলেছিলাম যে সম্পূর্ণ ভিন্ন চিন্তার, ভিন্ন মেরুর কয়েকটি দলের সমন্বয়ে যে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে, এই ঐক্যফ্রন্ট কতদিন টিকে থাকবে তা আসলে প্রশ্নের সম্মুখীন, এবং কয়েক মাসের ব্যবধানে এসে আসলে সে কথাই প্রমাণিত হল। মূলত যে প্রশ্ন তৈরি হয়েছিল, এই ঐক্য টিকে থাকবে তো, এবং এই ঐক্য ধরে রেখে কতদূর বিএনপি এবং তার সমমনা দলগুলো ডক্টর কামালের সাথে এগিয়ে যেতে পারে, সেরকম একটা প্রশ্ন ছিল। তো সেই জায়গা থেকে এখন পরিষ্কার হচ্ছে ঐক্যফ্রন্ট আসলে মনে হয় টিকবে না। বর্তমানে এই রাজনীতির যে কারণ, তার পেছনে বিএনপিকে দায়ী করা হচ্ছে, এবং আমি মনে করি যে আসলে বিএনপি সহ বিরোধী যত দল আছে বাংলাদেশে, এরা প্রত্যেকে এখন মারাত্মক রাজনৈতিক সংকটে রয়েছে এবং এক ধরনের ঘোরের ভেতরে আছে। আওয়ামী লীগের মোকাবেলায় যেভাবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমর্থন প্রয়োজন, সেই আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমর্থন পাচ্ছে না এসব দল। আবার এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমর্থন না থাকার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন 20 দল বলি, আর ডক্টর কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টই বলি, কেউই বড় রকমের কোন আন্দোলনের কর্মসূচি নিতে পারছে না। বাংলাদেশের অতীত ইতিহাসের যে আন্দোলন বা যেসব আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পরিবর্তন হয়েছে, এরকম কোন কর্মসূচি এই সব দল বা জোট নিতে পারছে না। এরকম নানান রকমের সংকটময় অবস্থার ভেতর দিয়ে সংসদ নির্বাচন হয়েছে, এবং সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে বিএনপি এবং ঐক্যফ্রন্টের এমপিরা শপথ নিয়েছেন। এ নিয়েই মূলত বর্তমান সংকট তৈরি হয়েছে। এই সংকট উত্তরণের পথ খুব সহজ হবে বলে মনে হয় না, তাতে আমার মনে হয় যে জোটে ভাঙন অনিবার্য।
ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন নির্মাণ সম্পন্ন করতে চায় পাকিস্তান, এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি কি এ প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারবেন?
ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প চালু হলে ইরান আর্থিকভাবে যতটা লাভবান হবে, পাকিস্তান কোনো মতেই তার চেয়ে কম লাভবান হবে। পাকিস্তানের যে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকট রয়েছে, ইরানের সাথে এই পাইপলাইন প্রকল্প তৈরি হলে প্রতিদিন সেই সংকট নিরসনের ক্ষেত্রে এই গ্যাস পাইপলাইন প্রকল্প বিরাট বড় ভূমিকা রাখবে। পাকিস্তান প্রতিদিন 2 কোটি 15 লাখ ঘনফুট গ্যাস আমদানি করতে পারবে ইরান থেকে, যা পাকিস্তানের জ্বালানি সমস্যা বিশেষ করে বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পাকিস্তান এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা, সে প্রশ্ন আসলে আবারও আপনার সবার, কারণ বিগত কয়েক বছরে পাকিস্তান এ ব্যাপারে বারবার কথা বললে তারা তাদের বক্তব্য তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ইমরান খানের নেতৃত্বাধীন এই সরকার নতুন করে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা সময় বলে দেবে, তবে আমি এইটুকু বিশ্বাস করি যে ইমরান খান একটু ভিন্ন ধারার রাজনৈতিক এবং তার দলের এবং তার একটু আলাদা ব্যাকগ্রাউন্ড আছে এবং আমেরিকার বিরুদ্ধে তার অবস্থান তুলনামূলক বেশ শক্ত। তো শক্ত অবস্থান নিতে পারে এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব।
জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। চৌকিদার মামলায় সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল গান্ধী, দৈনিক আনন্দবাজারের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে চৌকিদার জোর হাই স্লোগানের সঙ্গে জুড়ে ফেলেছিলেন, তার জন্য শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার আদালতে নতুন হলফনামা জমা দিয়ে রাহুল জানান সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ মর্যাদা দেন তিনি। প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এবং অসাবধানতাবশত আদালতের রায়ের সঙ্গে ওই স্লোগান জুড়ে ফেলেছেন এবং অসাবধানতাবশত এই ভুল হয়ে গেছে। বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ জ্যোতি প্রিয় মল্লিকে, দৈনিক আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে। এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বিজেপির সাধারণ কর্মী হিসেবে কাজ করছে বলে অভিযোগ করলেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার অশোকনগরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। বাহিনীর এই ভূমিকা নিন্দা করে ব্যাপারে একাধিক অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। গণতন্ত্রের থাপ্পড় মন্তব্যের নিন্দায় সুষমা সব সীমা লঙ্ঘন করেছেন মমতা, হুঁশিয়ারি বিদেশমন্ত্রী, দৈনিক আনন্দবাজারের শিরোনামের খবরে লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাঁসিয়ে গণতন্ত্রের থাপ্পড় মন্তব্যের জেরে বেজায় চটেছেন সুষমা স্বরাজ, এর পরিণাম ভালো হবে না বলে কার্যত মমতাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাবধান করে দিয়েছেন ভবিষ্যতে প্রশাসনিক বৈঠকের জন্য যখন দুজনের সাক্ষাৎ হবে তখন যেন লজ্জায় না পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা সব সীমা লঙ্ঘন করেছেন বলেও মন্তব্য সুষমার। তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সুষমার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন তেজস্বী যাদব। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।